اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم: بزرگان محترم، ربیع الاول مس چلے گیسے، আজকের থেকে রবিউল সানি শুরু হয়ে গেছে। এইসব মাসগুলোতে ধুম পড়ে যায়, ব্যাপকভাবে কিছু লোক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু লোক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলোর নামে মাহফিল করে। এরপরে তাদের আর কোন খবর থাকে না। মিলাদুন নবী, মিলাদ বা মাউলুদ, এর অর্থ হল জন্মগ্রহণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় কি কি ঘটনা প্রকাশ পেয়েছিল, যেগুলো হাদিসে তো পাওয়া যায় না, ইসলামী ইতিহাসে পাওয়া যায়। ওই বয়ান করাকে মিলাদুন নবী বলা হয়। কোন সন্দেহ নেই, নবীদের আগমন মুসলমানদের জন্য খুশির বিষয়। আমরা সমস্ত নেয়ামত আল্লাহ দিছেন, কিন্তু নবীজির ওসিলা দিছেন, যেন খুশির বিষয়। তবে এই আলোচনাকে শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নত কোনটা ঘোষণা করে নাই, এখানে কোন আদেশ নিষেধ নেই, এখানে কোন বিধান নেই, এই জন্য খুব বেশি থেকে বেশি যদি কোন খোরাফাত না থাকে তাহলে মুস্তাহাব, খোরাফাত না থাকলে। কিন্তু দেখা যায় নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি জন্মদিন পালন করেন নাই, কোন হাদিস নেই। நபிஜி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த காலத்தில் போது சஹாபாய் கிராம் ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மைன் 100 বছর বেঁচে ছিলেন, সর্বশেষ সাহাবি যিনি মারা গেছেন আবু তুফাইল 110 হিজরিতে, এই পর্যন্ত এই 100 বছরের মধ্যে নবীজি 6 লক্ষ থেকে 1.5 লক্ষ সাহাবি রেখে গেছেন। কোন সাহাবি নবীজির জন্মদিবস পালন করেন নাই? কোন নবী যত নবী আসছেন সবার একই কথা, তারা কেউ জন্মদিবস পালন করেন নাই। তারা জানতেন, তারা জানতেন যে আমাদেরকে এই জন্মদিবস পালন করার জন্য পাঠানো হয় নাই, বা আমার স্থানে আমাকে নিয়ে লোকেরা প্রশংসাপত্র পড়বে, কবিতা পড়বে, এর জন্য আমাকে পাঠানো হয়। আমাকে তো উম্মতের সামনে আল্লাহর কিতাবের নমুনা পেশ করতে হবে। আল্লাহর কিতাবে যে হুকুম আহকাম গুলো দেওয়া হয়েছে, ওই হুকুম আহকাম দেখে আমল করা সম্ভব না, নমুনা লাগবে, সেজন্য পাঠানো হয়েছে। এই জন্য না নবী আলাইহিস সালাম পালন করছেন, না সাহাবায়ে কেরাম পালন করছেন, অথচ তারাই ছিলেন আসল আশিকে রসুল। তাদের পুরা জিন্দগি, পুরা সময় নবীজির অনুকরণ অনুসরণের মধ্যে কাটছে। ইসলাম কোন অনুষ্ঠান পালনের নাম না, এ তো 24 ঘন্টার কাজ। 24 ঘন্টায় যত কিছু আমরা করতেছি, ইবাদত হোক, দুনিয়ার কাজ হোক, প্রত্যেকটার মধ্যে নবীজির একটা আখলাক আছে, চরিত্র আছে, ওটা ফলো করার নাম ইসলাম। পুরা 24 ঘন্টা, 1 সেকেন্ড খালি নাই যেখানে নবীজি আদর্শ রেখে যান নাই। তাহলে এটা তো 12 মাসে 13 পূজা করে দিল হিন্দুদের মতো, আর তাদের ধর্ম পালন করা হয়ে গেল। প্রতিনিয়ত নবীজির কাজের অনুসরণ করতে হবে, প্রতিনিয়ত। দিন ঠিক করা শরীয়তে নেই, বারত্ব কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন জিনিস। তারপরে সে 12 পালন করতে দেয়, এর মধ্যে কত কিছু ঢুকাই দিছে, মিছিল ঢুকাইছে, ঘরে ঘরে মিলাদ ঢুকাইছে, পতাকা ঢুকাইছে, আলোকসজ্জা, নিজের বাড়ি মসজিদ আলোকসজ্জা করতে হবে খুশিতে। এর কোন কিছু শরীয়তে নেই, সব মনগড়া। এটা মুসলমানদের মধ্যে আসছে খ্রিস্টানদের থেকে, তারা যে বড়দিন পালন করে 25শে ডিসেম্বর, এটা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়ার 300 বছর পরে শুরু হয়েছে। 300 বছরের মধ্যে কেউ করে নাই, 300 বছর পরে কিছু লোক চালু করে যে আমাদের নবীর জন্মদিন ایک دن خوشی کرا درکار. ذرا ایماندار ছিল, আলেম ওলামা ছিল, খ্রিস্টান ধর্মের, তারা নিষেধ করছে. ঈসা আলাইহিস সালাম তো এটা বলে যান ভাই, তোমার জন্মদিন পালন করো. ওদের উত্তর, অসুবিধা কি? দলিল প্রমাণ কিছুই নেই, এই একটা শব্দ শিখছে, অসুবিধা কি? আপনি মাগরিবের নামাজ চার রাকাত পড়েন, আল্লাহর জন্যই পড়েন, শয়তানের জন্য না, অসুবিধা কি? এরকম মন গড়া কাজের নাম শরিয়ত না, তাহলে অসুবিধা কি? আরে দলিল কি, দলিল দাও. এই করে তারা চালু করল. প্রথম তো ভালো ছিল, যদিও খারাপ, খারাপের মধ্যে কিছু ভালো ছিল. শুধু জীবনী আলোচনা করত, ঈসা আলাইহিস সালাম জীবনী আর কিচ্ছু না. পরে দেখে দেয় লোকজন জমে না, লোকজন জমে না. তখন তারা লোকজন জমানোর জন্য ওর সাথে কিছু গান বাদ্য জুড়ে দিল, গান বাদ্য জুড়ে দিল. এত লোকজন তেমন জমে না. তখন কিছু সুন্দরী মহিলা এনে তাদের নাচ জুড়ে দিল. ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে এতেও জমে না. তখন তারা মদ পানের ব্যবস্থা করল, মদ খাওয়ানো হবে. প্রথম শুরু হয়েছিল কিভাবে, ওনার জীবনের শিক্ষা নিয়ে আলোচনা করা হবে, আর এখন আসে দাঁড়াইলো কোন জায়গায়. ঠিক আমাদের নবী আলাইহিস সালামের জন্মদিবস যারা পালন করে, যদি এটা বেদাত কাজ. তারপর শুরু হয়েছিল শুধু জীবনী আলোচনা করা হয়, তার কিচ্ছু না. কিন্তু পরে বাড়তে বাড়তে মিছিল বাড়ল, পতাকা বাড়ল, ঘরে ঘরে মিলাদ বাড়ল, হ্যাঁ, তারপরে আলোকসজ্জা বাড়ল, তারপরে নামাজ বাদ দিয়ে বিরিয়ানির ছড়াছড়ি বাড়ল, এইরকম কত কিছু যে বাড়ছে. এখন আর নবীদের জিন্দেগীর কোন আলোচনা তাদের মধ্যে নেই, সম্পূর্ণ বেদাতে ভরপুর হয়ে গেছে. এই জন্য যেটা হাত ছড়িয়েতে নেই, তারা দেখতে যত ভালো দেখা যাক, এর পরিণাম খারাপ. এই গেল এক শ্রেণীর কথা, এরা পুরা বেদাতের মধ্যে আছে, হারামের মধ্যে আছে. আর এক শ্রেণী দেখা যায় তারা এগুলো করে না, সিরাতুন নবীর নামে করে. তাদের ত্রুটি হল, এটা এই রবিউল আউয়াল মাসে করতেছ কেন? তো কোরআনের তাফসীর, কোরআনের হুকুম আহকামের নমুনা, বাস্তবতা. তো সারা বছর না, সারা জীবন করতে হবে, এটা ছাড়া কোরআন বোঝা যাবে না. তোমরা এই এক মাসে এটাকে সীমিত করে দিচ্ছ কেন? এইটা তাদের ত্রুটি. এই জন্য সহি পদ্ধতি হল আমাদের পুরা জিন্দেগি নবীজির জিন্দেগি নিয়ে আলোচনা করতে হবে. আমরা যা কিছু করি না কেন, তার ভিতরে নমুনা খুঁজতে হবে. লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যদি তোমরা আখেরাত চাও, কেয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্য এটাই নমুনা, এটাই নমুনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এটা দুনিয়ার কোন তরিকা চলবে না, কোন তরিকা আমি মানি না, আমি মানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ থেকে যে নমুনা আনছেন, যে তরিকা আনছেন, ওটাই মানি, ওটাই মানি। হাদিস পড়লাম, তার মধ্যে একই কথা বলা হয়েছে, যে ব্যক্তি হালাল খাবে আর নবীজির সুন্নত অনুযায়ী চলবে, প্রত্যেকটা কাজে সুন্নত তালাশ করবে, নবীজির তরিকা তালাশ করবে, এ অনুযায়ী চলবে, এবং লোক তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, লোক তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, কোন লোক তার ব্যাপারে এই ভয় থাকবে না, এই লোকটার দ্বারা আমার ক্ষতি হইতে পারে, এরকম ভয় কেউ তার ব্যাপারে করে না। সবার দৃঢ় বিশ্বাস, এ লোক পারলে উপকার করবে, জিন্দগি তো ক্ষতি করবে না, এই লোকটা পারলে উপকার করবে, জিন্দগি তো ক্ষতি করবে না। তিনটা গুণ বলা হয়েছে এখানে, হালাল খায়, সুন্নত অনুযায়ী চলে, আর লোকদেরকে কষ্ট দেয় না, শান্তি দেয়। দাখল আল জান্নাহ, এ লোক জান্নাতে দাখিল হবে। তবে আমাদের কাজ প্রত্যেকটা ব্যাপারে নবীজির ভিতরে নমুনা খোঁজা। আমি বাপ, নবীজি হযরত ফাতেমা, উম্মে কুলসুম, জায়নাব, রুকাইয়া, হ্যাঁ, তাদের বাপ ছিলেন। তাহলে বাপ হিসেবে সন্তানের সাথে কি আচরণ করছেন, ওটা আমাকে করতে হবে। আমি স্বামী, নবীজি মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, আফসা, এনাদের স্বামী ছিলেন, স্বামী হিসেবে কি আচরণ করছেন ওটা দেখতে হবে। তিনি নানা ছিলেন, দাদা ছিলেন না, নানা ছিলেন, হাসান হুসাইন এদের নানা ছিলেন, নানা হিসেবে তিনি হাসান হুসাইন, হযরত জয়নাবের মেয়ে, এদের সাথে কি আচরণ করছেন। আমরা অনেকে নাতি নাতনিকে আদর করি না, কোলে নেই না, মহাব্বত দেখাই না, দূরে দূরে থাকি, কাপড় সাপড় নষ্ট করে দেবে, পেশাব করে দেবে, দূরে দূরে থাকি। অথচ নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে খুব আদর করতেন, পেশাবও করে দিত, পরোয়া করতেন না, আদর করতেন, কোলে নিতেন, কান্দে নিতেন। একবার তো এক নাতিনকে নিয়ে, কান্দে নিয়ে নামাজ পড়লেন, নফল নামাজ, কান্দে নিয়ে নামাজ পড়লেন, রুকু করার সময় সে নিধি নামে যেত, সিজদাতে ওঠার সময় নিধি চড়ে বসত। এইভাবে তিনি দেখাইছেন। তিনি রাষ্ট্রপতি ছিলেন, আমি রাষ্ট্রপতি হলে দেখতে হবে রাষ্ট্র কিভাবে চালাইছে। তিনি বিচারক ছিলেন, বিচারককে দেখতে হবে তিনি কিভাবে বিচার করছেন। তিনি সৈনিক ছিলেন, সৈনিককে দেখতে হবে আমার রসুল কিরকম সৈনিক ছিল। তিনি ব্যবসায়ী ছিলেন, কয়েকবার মাল নিয়ে সিরিয়া গেছেন, দেখতে ওনার ব্যবসা কিরকম ছিল। উনি চাকুরিও করছেন ছোটকালে, যখন মক্কায় ছিলেন, যেহেতু এতিম ছিলেন, মক্কার লোকদের বকরি চড়াইছেন মাসিক বেতনে। মক্কার এই শত শত পাহাড়ের অলি গলিতে তিনি বকরি চড়াইছেন, ওটা চাকুরি ছিল। তো কিভাবে করছেন, যে যেটা করতেছে সে তার নমুনা নবীজির মধ্যে খুঁজে পাবে। আমি উদাহরণস্বরূপ কয়েকটা বললাম। আমাদের উন্নতি, তারাক্কি, সবকিছু এটার মধ্যে। কাফেরদের উন্নতি এক লাইনে, আমাদের উন্নতি আর এক লাইনে। আমাদের উন্নতি নবীদেরকে ফলো করার মধ্যে, আর কাফেরদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া দিবে তা কোরআনে ওয়াদা করছেন, যেহেতু তাদের আখেরাত নেই। কাফেরদের আখেরাতে কিচ্ছু নেই, দোযখ ছাড়া কিচ্ছু নেই। এই জন্য 25 পারার এক আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কষ্ট না পাইলে, হে মুসলমান, তোমাদের কষ্ট না হইলে, আন্তরিক তোমরা আন্তরিকভাবে দুঃখিত না হইলে, আমি তো ওদের ঘর বাড়িগুলো সামনের করে দিতাম। তোমরা কষ্ট পাইবা, আল্লাহ আমরা সিজদা করি তোমাকে, আমরা টিনের ঘরে থাকি, আর এরা তোমার নাফরমানি করে, এরা স্বর্ণের বাড়িতে থাকে, তোমাদের কষ্ট লাগবে। তাই আমি বেশি কিছু দিলাম না, অল্প কিছু দিলাম। কিন্তু ওদের তো দুনিয়াতে দিবে, যেহেতু তারা আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতের মধ্যে তাদেরও কিছু পাওনা আছে। বাপের অবৈধ ছেলেও বাপের থেকে কিছু পায়, সেটা দুনিয়াতে দিয়ে দেবেন। কিন্তু ওদের দেখা দেখি আমল করার মধ্যে আমাদের কোনো কামিয়াবি নাই, ওটা আমাদের রাস্তা না। আমাদের রাস্তা নবীজিকে দেখো আর ওইভাবে চলো। নামাজের টাইম হয়ে গেছে, দাঁড়ায় যাও নামাজে। চিন্তা করুন না যে এটা জার্মানির এয়ারপোর্ট, আমেরিকার এয়ারপোর্ট, এখানে নামাজে দাঁড়াবো, কে কি বলবে, কারা আমার নিয়ে ঠাট্টা করবে, কারা আমার নিয়ে মস্কারা করবে, তুমি এ চিন্তা করো না। এটা আল্লাহর জমিন, আমেরিকার এয়ারপোর্ট হইতে পারে, জমিন কার, জমিন আল্লাহর। তুমি কে, তুমি আল্লাহর বান্দা, ওইগুলো তো নাফরমান অবৈধ, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা, জমিন আল্লাহর, তুমি সেই আল্লাহর ইবাদত করবা। তো কে কি বলল, কার কাছ থেকে পারমিশন নিতে হবে, কোন দরকার নেই। আলহামদুলিল্লাহ আমি বহুবার কাফেরদের দেশে সফর করছি, বহুবার, অন্তত 15 বার। নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াই গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ। কোন কাফেররা কি মনে করল, কোন পরোয়া নেই, আমি আল্লাহর বান্দা, জমিন আল্লাহ, আমি মালিকের ইবাদত করতেছি, তুমি কে, তুমি কে, তোমাকে আমাকে পরোয়া করতে হবে, তুমি কে, তুমি তো আল্লাহর নাফরমান, আল্লাহর দুশ্মন। এই একটা জায়গায় আমরা মার খাইতেছি। আজকে দুনিয়াতে বিরাট এলাকা মুসলমানদের হাতে, মনে করেন 100 দেশ মুসলমানদের হাতে, খনিজ সম্পদ বলতে গেলে 12 আনা মুসলমানদের হাতে, এত মুসলমান, এত সম্পদ কোন সময় ছিল? অথচ লক্ষ্য করলে দেখবেন সারা দুনিয়ায় যত জায়গায় মারামারি হইতেছে, হত্যা করা হইতেছে, তার মধ্যে 80 ভাগ কতল হইতেছে মুসলমানরা। কাফেররা কাফেররাও লড়ে, কাফেররা কাফেররাও লড়াই করে, তারাও মারামারি করে, কিন্তু সেটা কম। মুসলমানরা মরতেছে বেশি, মার খাইতেছে বেশি, তো সর্বকালের মধ্যে তাদের সংখ্যা বেশি, শক্তি বেশি, তাদেরও জঙ্গি বিমান আছে, অনেক খনিজ সম্পদ আছে, যে খনিজ সম্পদ গুলো বন্ধ করে দিলে কাফেররা চলতে পারবে না। এরপরও মার খাইতেছে কেন? অথচ আল্লাহর ওয়াদা, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি মাওলা আমার উপরে ওয়াজিব করে নিয়েছি। আল্লাহর উপরে কোনো কিছু ওয়াজিব না, কিন্তু তিনি নিজে ইচ্ছায় যদি করে নেয় তার ব্যাপার। মুমিনকে সাহায্য করা তিনি ওয়াজিব করে দিয়েছে, তাহলে আল্লাহ সাহায্য পাওয়ার পরে মার খাইতেছে কেন? তার গোড়া একটা, যে মুসলমানরা নবীজির আদর্শকে অনুসরণ করতেছে না, সংখ্যায় অনেক বেশি কিন্তু কোন আদর্শের উপরে কায়েম না। কাফেররা আমাদেরকে গালি দেয় মৌলবাদী, এই গালিটা যদি আমরা আমল করতাম তাহলে আমাদের অপমান অপদস্থি হওয়া লাগতো না, আমাদেরকে মৌলবাদী বলে। কিন্তু আসলে কিন্তু আমরা মৌলবাদী হইতে পারি না, মৌলবাদী তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সুন্নতের উপরে কায়েম থাকা, নবীজি যা বলে গেছেন, আল্লাহ যা বলেছেন ওইটার উপরে কায়েম থাকা, এক চুল এদিক ওদিক না করা, একে বলা হয় মৌলবাদী। হিন্দু ধর্ম মৌলবাদী হইতে পারে, আসল মৌলবাদী এটা, এটা কাফের আমাদেরকে বলে, কিন্তু আসলে আমরা মৌলবাদী না, আমরা আল্লাহর হুকুমের উপরে কায়েম নেই, আমরা আল্লাহ রসুলের সুন্নত উপরে কায়েম নেই, আমরা কাফেরদের অনুসরণ করি, আমাদের চেহারা আল্লাহর দুশ্মন কাফেরের চেহারার মতো, কোন পার্থক্য নেই। মুসলমানের চেহারা আর কাফেরের চেহারা এক। আমাদের লিবাস পোশাক, আমাদের টাই কাফেরদের মধ্যে কোন পার্থক্য নেই, আমাদের খাওয়া দাওয়ার স্টাইল, চলার স্টাইল, হ্যাঁ লাইফ স্টাইল কাফেরদের মতো কোন পার্থক্য নেই। এরপরও কোন ইজ্জত পাইতেছি না, কারণ এইটার মধ্যে তো ইজ্জত নেই, আল্লাহ দুশ্মনকে ফলো করার মধ্যে কি নেই, কোন ইজ্জত ইজ্জত নেই। একজন মজাক করে বলতেছিল, এখন তো ফেরেশতা আসে মুসলমানদের সাহায্য করার জন্য, এখনো ফেরেশতা আছে, কিন্তু কোন দলকে সাহায্য করবে ওটা খুঁজে পায় না। এদের চেহারা যা ওদের চেহারাও তাই, এদের লেবাস যা ওদের লেবাস তাই, এরাও মদ খায় ওরাও মদ খায়, ফেরেশতা মুসলমান খুঁজে পায় না, কারা সাহায্য করবে? এহিল আমাদের অবস্থা, আমরা সবকিছু কাফেরদের মতো করতেছি, তারপরও কাফেররা আমাদেরকে ইজ্জত দিচ্ছে না, আমাদেরকে মারতেছে, আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে, এগুলো করতেছে। এই জন্য আল্লাহওয়ালা শায়ের, আল্লাহওয়ালা কবি উনি বলে গেছিলেন, হাসে জানে কো جب تک تم ڈرو گے دنیا تم پر ہنستا رہے گا، ہنسے جانے کو جب تک تم ڈرو گے دنیا تم پر ہنستا رہے گا۔ سنت انوجائی چلے مانوش آمکے نیے ٹھٹ کربے، এই ভয় যতদিন করবা, এই ভয় যতদিন তোমার দিলের মধ্যে থাকবে, পুরা দুনিয়ার লোক, পুরা দুনিয়ার কাফেররা তোমাকে নিয়ে হাসতেই থাকবে। এই ভয় যতদিন করবা ততদিন পুরা দুনিয়ার কাফেররা তোমাকে নিয়ে হাসতে থাকবে। এই ভয় ছেড়ে দাও, এই ভয় ছেড়ে দাও, কাফেররা কে কি বলবে ছেড়ে দাও, পাশের লোক কিছু বলে না ছাড়ো। তুমি দেখো আমার নবীর আদর্শ কি, নবীর আদর্শ সামনে রেখে বীর পুরুষের মতো আগাইতে থাকো। কোনো কাফেরের পরোয়া নেই, কোনো কাফেরের পরোয়া নেই। কাফেরকে মুর্দা লাশ বলা হয়েছে কোরআনে, কাফেরকে মুর্দা লাশ বলা হয়েছে। এ কি বললো, এলেম নাই, কালাম নাই, কোরআন জানে না, এদেরকে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বলা হয়েছে, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বলা হয়েছে। উলাইকা কাল আনআম বাল হুম মাযাল, তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। শিয়াল পুকুর গরু গাধা এর থেকেও কাফেররা নিকৃষ্ট, আল্লাহ কোরআনে বলতেছেন। আর একাতে বলতেছেন ইন্না শাদরাত দাওয়াব ইনদাল্লাহ, দুনিয়ায় যত প্রাণী আছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হল যারা আল্লাহকে চেনে নাই, কাফের। নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে কোরআনে দশ পারায়, নিকৃষ্ট প্রাণী। আপনি তার কথা চিন্তা করে রসুলের আদর্শ জনঞ্জলি দিচ্ছেন, রসুলের কোলে যায় আপনি খুর চালাইতেছেন, দাড়ি মুন্ডানো মানে কি? রসুলের কোলে যায় খুর চালানো, রসুলকে ফাড়া। কোরআনের শব্দ এটা, অমাই ইউশাকির রসুল, যে আমার রসুলকে ফাড়বে। শুধু অর্থ করে বিরোধিতা করবে, নাফারমানি করবে, কিন্তু শাব্দিক অর্থ কি? ফাড়া। এক একটা সুন্নত তর করা, নবীজিকে ফেড়ে ফেলা। নবীজি এত কষ্ট পায়, এত কষ্ট পায়। আমাদের আমলনামা প্রতি সোমবারে রসুলের দরবারে পেশ করা হয়। কারোর আমলনামা দেখে খুশি হন, কারোর আমলনামা দেখে দুঃখিত হন। তাদের কাফেরদের হাসা হাসি চিন্তা ফেলে দিতে হবে। এগুলো এক প্রকার জীব জন্তু, দোপায়া জানোয়ার, দোপায়া নিকৃষ্ট জানোয়ার, গরু গাধার থেকেও নিচে। এদের এত তো খাতির তোয়াজ করার কোন দরকার নেই, আমি তো দেখব আমার রসুলকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বড় বড় দরবারে যায় রসুলের সুন্নতকে ছাড়েন নাই, বড় বড় দরবারে যায় নিজেরা আপোষে তো ছাড়েন নাই, বড় বড় দরবারে যায় ছাড়েন নাই। হযরত রবিঈ, হযরত হুযাইফা, এনাদেরকে দাওয়াতনামা দিয়ে পাঠিয়েছিলেন নবী আলাইহিস সালাম ইরানের বাদশার কাছে, ইরানের বাদশার কাছে। তো বাদশার সাথে সাক্ষাতের আগে তাদেরকে একখানে বসানো হয়েছে, নাস্তা পানি দেওয়া হয়েছে। তো কারোর হাতের থেকে এক লুকমা পড়ে গেছে, উনি ওটা উঠায় সাফ করে খাইতেছেন। পাশের থেকে এক লোক ইশারা করছে রাজ দরবারে এগুলো করতে নেই, তাহলে তোমাদের কি গুরুত্ব থাকবে, তোমাদের কি গুরুত্ব থাকবে? এরা মনে করবে না জীবনও ভালো খানা পায় নাই, আজকে তো পাইছে, তাই পড়াগুলো উঠায় উঠায় খাইতেছে, এই কথা বলা হয়েছে, কিন্তু উনি পরোয়া করেন নাই। ক্লিয়ার বলে দিচ্ছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাযিহিল হুমাকা, এই সমস্ত বেকুবদের কারণে আমি আমার হাবিবের প্রিয় পাত্রের সুন্নাত ছেড়ে দিব। তিনি বলছেন খানা পড়ে গেলে, খানা আল্লাহর নিয়ামত, এই খানা কেউ তৈরি করতে পারে না, জমিন থেকে উৎপন্ন হয় কেউ পারে না, আল্লাহ উৎপন্ন করে, আল্লাহ শস্য তৈরি করে। তাহলে তিনি বলে গেছেন পড়ে গেলে উঠায় খাও, পরিষ্কার করে নাও, পরিষ্কার করে উঠায় খাও। এই জন্য দস্তরখান পরিষ্কার রাখতে হয়, দস্তরখানের মধ্যে ঝুটা ফেলা নিষেধ। আর আমরা মনে করছি দস্তরখান ঝুটা দিয়ে একদম স্তূপ করে রাখতে হবে, নাউজুবিল, আরে ঝুটা ফেলার জন্য আলাদা বন পেলেন দেন, দস্তরখান পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাতে খাদ্য বস্তু পড়ে গেলে উঠায় খাইতে কোন রকম ঘৃণা না লাগে। উনি উঠায় খাইছেন, কোন পরোয়া করেন নাই। তারপরে ওই দরবারের একজন তার সাথে মস্কারা করছে, কারণ ওনার তলোয়ারটা অত দামি না, ভাঙ্গা ভুঙ্গা ভাঙ্গা ভুঙ্গা। তো দরবারের একজন বলছে, এই ভাঙ্গা তলোয়ার দিয়ে ইরান জয়লাভ করতে আসছো, এই তলোয়ার দিয়ে? তখন রিবাই বললেন, তোমাদের কাছে সবচেয়ে মজবুত ঢাল যেটা আছে এটা নিয়ে এসে একজন ধরো, ঢাল ধরো আমার সামনে। তলোয়ার দেখছো, তলোয়ার চালানেওয়ালা দেখো নাই, তলোয়ার দেখছো, এই তলোয়ার যারা চালায় এদেরকে দেখো নাই, আনো। সবচেয়ে মজবুত ঢাল নিয়ে আসো, তার থেকে মজবুত কোন ঢাল তোমাদের কাছে নেই, নিয়ে আসো, নিয়ে একজন ধরে দাঁড়াও আমার সামনে, প্রতিরোধ করো। সবচেয়ে মজবুত ঢাল আনা হয়েছে, উনি ওনার তলোয়ার দিয়ে সে ঢালে আঘাত করছেন, এক আঘাতে ওই ঢাল দুই টুকরা হয়ে গেছে, ওরা তো সব চোখ বড় বড় হয়ে গেছে, এ কোন মখলুক, এ তো আজীব মখলুক, এরকম ভাঙ্গা তলোয়ার দিয়ে এত মজবুত ঢাল দু টুকরা করে দিলে এক আঘাতে, এ কি মানুষ না জিন না কি এরা? যাক, তারপর তাদেরকে বলা হয়েছে, তোমাদের জামা তো বেশি সুবিধা না, এই জামা নিয়ে বাচ্চার সাথে দেখা করা যাবে না, আমরা তোমাদেরকে অন্য জামা দিচ্ছি, ওটা গায়ে দিয়ে যাও, ওটা গায়ে দিয়ে যাও। ওরা বলল, কখনো না, আমরা সুন্নতি লেবাস পরি, এই লেবাস পরে যদি বাচ্চা দেখা করে করব, না করে না করব, এই লেবাস পরে যদি দেখা না করে তাহলে বাচ্চার সাথে দেখা করার আমাদের কোন দরকার নেই, আমরা এই আমাদের সুন্নতি লেবাস, যদিও এত দামি না, কম দামি, এটা পরে দেখা করব, তোমাদের তো করবো না। রাজি হয়নি, কাকে বলে স্বর্ণ মানুষ, কাকে বলে এলে স্বর্ণ মানুষ? তারপর তাদেরকে বাদশার দরবারে নেওয়া হল, ওখানে যায় দেখে বাদশা সিংহাসনে বসা, আর সব মন্ত্রী পরিষদ লোকজন দাঁড়ানো। ওই দরবারের নিয়ম হলো এটা, ওই দরবারের নিয়ম হলো বাদশা একা বসা থাকবে আর সবাই দাঁড়ায় থাকবে। ওনারা যায় বলেন, এইভাবে তো হবে না, এটা আমাদের রসুল মানা করে গেছেন যে একজন বসে থাকবে আর সবাই তার সামনে দাঁড়াই থাকবে, তো হবে না, হয়তো আমাদের জন্য চেয়ার আনা হোক, আমরা বসে কথা বলবো, আর না বাচ্চা দাঁড়াই দেখ, আমরাও দাঁড়াই থাকি, বাচ্চাও দাঁড়াই দেখ, আমরা আমাদের কথা বলি, দুটোর একটা করতে হবে, হয় বাচ্চা সিংহাসন ছেড়ে দিক,
সিংহাসন ছেড়ে দাঁড়ায় থাকি, উনিও দাঁড়ানো আমরাও দাঁড়ানো, তাহলে কথা বলবো। অথবা আমাদের জন্য চেয়ার আনা হোক, উনিও কুর্সিতে বসে থাকবে সিংহাসনে, আমরাও চেয়ারে বসে থাকবো, আমাদের কথা আমরা বলবো। তো বাদশাহ রাগ হয়ে গেল, সেই পাগলগুলো কোথেকে আসছে? তা আমার দরবারের নিয়ম, দাঁড়াই থাকতে হবে, এরা কোথেকে আসছে? তখন বাদশাহ নির্দেশ দিল, এই পাগলগুলো বের করে দাও এবং এক টুকরি মাটি এনে এদের মাথায় দিয়ে দাও। এক টুকরি মাটি এনে কি করো? এদের মাথায় দিয়ে দাও। ওই টুকরি মাথায় করে ওরা আমার দরবার থেকে বের হয়ে যান। তো তাই করা হলো, টুকরিতে করে মাটি এনে ওই লেবাররা যেরকম মাথায় করে লয়ে দেয়, ওইভাবে তারা বেরোয় গেল। বেরোয় যাওয়ার সময় একটা কথা বলে গেল, হে কিসরা, ইরানের বাদশাহ, হেসা, ইরান তো পরাশক্তি, ওই জমানে পরাশক্তি দুটা ছিল, একটা ইরানের বাদশাহ, একটা রোমের বাদশাহ হেরাকেল। হে ইরানের বাদশাহ পরাশক্তি, মনে রাখো ইরানের মাটি আমাদেরকে বুঝাই দিলা, ইরানের মাটি আমাদেরকে বুঝাই দিলা, এই মাটি তোমার আর থাকবে না, এটা মনে রেখো। এই কথা বলে চলে গেল। চলে যাওয়ার পরে এরা এমন প্রেশান হইল, তাহলে এটা কি করলাম আমরা? ইরানের মাটি এদেরকে বুঝাই দিলাম, ওই কথাটা সাংঘাতিক ওদের দিলের মধ্যে তাসির পয়দা করছে। ইরানের মাটি বুঝাই দিছে ওদেরকে, ইরান আর আমাদের নেই। বাদশাহ বলল, দেখো তো ওদেরকে পাওয়া যায় কিনা, পাইলে ধরে নিয়ে। কিন্তু ততক্ষণে ওনারা নাগালের বাইরে চলে গেছে, ওনাদেরকে দেখা গেল না, পাওয়া গেল না। আমার বলার উদ্দেশ্য হল, রাজ দরবারে যায় কাফেরদের সামনে দেয়, কাফের বাদশার সামনে দেয়, তারা কোনো একটা সুন্নত ছাড়ে নাই, লুকমা উঠায় খাইছে, ওদের জামাও পরে নাই, ওদের জামা পরলে দেয় তো টাকনুর নিচে চলে গেছে। রসুল্লাহকে টাকনুর নিচে পরার অনুমতি দিছে, ওই জামা পরে নাই, ওই জামা পরে নাই। আবার রসুল্লাহ বলছেন, একজন বয়ে থাকবে, বাকিরা দাঁড়াই থাকবে, এটা হবে না, জামা আমার শরীয়তে নেই। ওইটো বাদশার সামনে দিয়ে ওই সুন্নত বয়ান করছে, মানো, মানলে তোমার সাথে কথা বলবো, না মানলে কথা বলবো না, কোন দরকার নেই আমাদের, আসছি কথা শুনলে শুনো, না শুনলে কি হবে, অপেক্ষা করো, অপেক্ষা করো কি হয় দেখো, তোমার রাজত্ব কোথায় যায়, তারা থোড়াই কোন দাম দিছে, এক পয়সা দাম দিছে, তারা আল্লাহর গোলামি করছে আর কারোর সামনে মাথা নত করে। তো আমাদের এটা বুঝতে হবে, আমরা যেখানে যাই না কেন, নবীর সুন্নত ঠিক থাকবে, নবীর আদর্শ ঠিক থাকবে, নবী যা করছে আমি তাই করব, কে কি বলল, কে হাসলো, কে মজা করলো, এইগুলো কোনো পরোয়া আমরা করব না। এইটা যদি মুসলমানদের মধ্যে আসে, এটা যদি আমলে আনা যায়, তাহলে আমাদের এই বেইজ্জতি, কাফেরদের দ্বারা মার খাওয়া এবং প্রায় যে আজাব গজব আসে, এসব বন্ধ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, তোমরা প্রশাসনে যারা আছে তাদের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে বদদোয়া করে সময় নষ্ট করিও না, কোন লাভ হবে না, কারণ তোমাদের আমল অনুযায়ী আমি প্রশাসক বসাই, তোমাদের আমল অনুযায়ী কি করি, প্রশাসক বসাই, কাজে তাদের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে বদদোয়া করে তোমাদের কোন লাভ হবে না। তোমরা তোমাদের আমল ঠিক করো, তোমরা তোমাদের আমল ঠিক করো আর আমার কাছে ফরিয়াদ করো, আমি পাল্টাই দিব, আমি আল্লাহ শাসক দিয়ে দিব। কিন্তু তোমরা যে সমালোচনা করতেছ, বদদোয়া দিচ্ছ, এ কিচ্ছু লাভ হবে না, শুধু সময় নষ্ট, শুধু সময় নষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।